Sarvatra sarvoi এখন বেদমন্ত্র পাঠ করুন, সবাই পার্টিসিপেট করুন। ওং বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনোমি বাচি প্রতিষ্ঠিতা ওং
বাগ্মে মনসি
শান্তি
ও
शांति
पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते
पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते
ॐ शान्ति शान्ति शान्तिः
शांति शांति शांति
सहनो आवतु
सहनो भुनक्तु
सह वीर्यं करवावहै तेजसी नदीतमस्तु मिद्विषावहै शांति 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 मित्र शांगुरुणः शांगो भवति अर्यो
शांगनो मित्रः शांगरुणः
शांगनो इन्द्रः बृहस्पतिः शांगनो विष्णु गुरुक्रमः
शांगनो इन्द्रः बृहस्पतिः
शांगनो विष्णु गुरुक्रमः ब्रह्मणे वायु
नमो ब्रह्मणे वायु
नमो प्रत्यक्षं ब्रह्मासि
स्वामीव प्रत्यक्षं ब्रह्मोति
स्वामीव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि
स्वामी
सीतां वदिष्यामि सत्यां वदिष्यामि तद्मामवतु तद्भक्तारामवतु
मामावतु
भक्तारम्
अवतु मामावतु
शान्ति शान्ति शान्तिः
भद्रं
कर्णे विष्णुवां देवा भद्रं कुसीमाक्षवीययोत्रः स्थिरयाङ्गयि तुष्वांशतनुभिः वशीम देवहितं यतायुः
वशीम देवहितं यतायुः चिरतायु
हरु शांति शांति शांति
ॐ शांति शांति शांति
আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব 953 পর্ব। আজকে আমাদের আলোচনার দিন 2024 সালের নভেম্বরের 24 তারিখ রবিবার। এটি ডিজিটাল মোডে 244 টু ডিজিটাল সানডে টক। গত রবিবার 17 নভেম্বর আমাদের আলোচনা হয়েছিল অন্য দেশ থেকে, লন্ডন থেকে। আজ আমাদের আলোচনার প্রসঙ্গ সাধন পথে যারা আছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সমাধি মন্দিরে, ইন দ্য রিয়ালম অফ এক্সট্যাসি, সমাধি। পতঞ্জলি মহারাজ যে সাধন তত্ত্ব লিখেছেন, এই সাধন তত্ত্বটি আমাদের অথর্ববেদের পরে এসেছে। অথর্ববেদ থেকে যে ধারাগুলি বেরিয়েছে তার মধ্যে একটি তন্ত্রধারা, একটি যোগ ধারা, আর একটি সাধারণ সাধন পথের ধারা, ইউনিফাইড, তাকে বলা হচ্ছে ইউনিফাইড মেডিটেটিভ ওয়ে। আর সমন্বয়ী মানে সব রকম আছে সেটার মধ্যে। পতঞ্জলি যে সাধন তত্ত্ব দিয়েছেন তিনি, তাকে বলা হয়েছে অষ্টাঙ্গ সাধন তত্ত্বের তিনি উদ্ঘাতা। তিনি অষ্টাঙ্গ সাধন পর্বকে বলেছেন। অষ্টাঙ্গ সাধন অর্থাৎ সাধনের প্রস্তুতিগুলি সেখানে আছে, প্রস্তুতি থেকে শুরু করে সাধনের মধ্যে প্রবেশ, এগুলি পতঞ্জলির সাধন তত্ত্বে আছে। ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই পাঁচটি হলো তার প্রস্তুতি পর্ব। প্রস্তুতির মধ্যে বিভিন্নতা আছে, এই পাঁচটি প্রস্তুতি বিভিন্ন রকমের। আর ধারণা, ধ্যান, সমাধি, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ সাধনে শেষ পর্যায়টি হলো সমাধি। অথচ পতঞ্জলি মহারাজ যে সাধন তত্ত্বকে বিভাগ করেছেন, সাধন উদ্যোগকে বিভাগ করেছেন, সেটি উদ্যোগটি হলো 4টি ভাগে বিভক্ত। তার প্রথম ভাগই হলো সমাধি পাথ, তারপরে হলো সাধন পাথ, তারপরে হলো বিভূতি পাথ, আর পরিণামে হলো কৈবল্য পাথ। সমাধি পাথ, সমাধিপাদের মধ্যে পতঞ্জলি যে সাধন প্রসঙ্গগুলি এনেছেন সেগুলি হল মূলত সাধন পর্বে প্রবেশ করবার জন্য যে যে প্রস্তুতিগুলি আমাদের প্রয়োজন এবং যেখানে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন যে বিষয়ে, সেগুলিকে উনি হাইলাইট করেছেন। তাই জন্যে সমাধিপাদকে কেউ কেউ বলেছেন এটি সমাধির প্রস্তুতি পাত, অর্থাৎ এটা সমাধি পাত, কিন্তু এটি আসলে হলো সমাধির জন্য প্রস্তুতি, অর্থাৎ প্রিপারেটরি টুয়ার্ডস এক্সট্যাসি, সমাধির জন্য প্রস্তুতি পর্ব এখানে আছে। এই সমাধি পাত এটি সূচনাতে আছে, অথচ আমাদের জানা আছে মানে আমাদের প্রচলিত যে ধারণা বা প্রচলিত যেসব কথাবার্তা সেই সব বা বিভিন্ন মহাপুরুষগণ, বিভিন্ন সাধক, বিভিন্ন ইভেন অবতারগণ তারা যে সাধন পথ সম্পর্কে বলেছেন সেখানে যেটি দেখা গিয়েছে যে সমাধিতেই যেন শেষ, অর্থাৎ সমাধিকে বলা হয়েছে যেন অথবা বোঝানো হয়েছে যেন আলটিমেট, শেষ পর্ব, সমাধির পরে আর কিছু নেই। আর সমাধির পরে যে যোগধারা, যোগধারাতে আছে সমাধির পরে উত্থান বা বুত্থান। বুত্থান হলো সমাধির পরে ফিরে আসা বা যেন স্বাভাবিক হওয়া, তার মধ্যে একটা অন্তর্নিহিত যে বিশ্বাস সেটা হলো সমাধিতে অস্বাভাবিকতা আছে। যে ধরনের সমাধিগুলি আছে প্রতিটা সমাধির মধ্যে স্বাভাবিক থেকে একটু আলাদা আছে। তাই জন্যে সমাধির থেকে যখন উত্থান, অর্থাৎ সমাধির থেকে যখন বিপরীতমুখী উত্থান হয়, সেই বিপরীতমুখী উত্থানে তখন আবার যেন জগতের দিকে মুখ ফিরিয়ে নেওয়া, জগতের দিকে ফিরে তাকানো, এটাকে কোনো কোনো উদাহরণে এসেছে। যেমন স্বামী বিবেকানন্দ যখন অন্য ক্ষেত্রে গিয়েছিলেন, কিছুদিনের জন্য সেখানে আটকেও গিয়েছিলেন, তো সেখানে ধ্যান করতেন। ধ্যানের একটা আকর্ষণ আছে, অনেকে ধ্যানের আকর্ষণে এখানে ওখানে ছুটে বেড়ান, ধ্যানের একটা আকর্ষণ আছে, একটা বাহ্যিক আকর্ষণ। বাহ্যিক আকর্ষণ সেটির মধ্যে একটা মনের একটা স্তরের যেন একটা প্রশান্তি আসে, যেন দেহের মধ্যেও একটা আপাত দৃষ্টিতে একটা প্রশান্তি আসে। যেমন যাকে আমরা যোগা বলে এখন জগতে প্রচার হচ্ছে, তার নানা রকম যোগার তো নানা রকম বিকাশ আছে, যোগের নানা রকম আমাদের সাধন শাস্ত্র অনুযায়ী যোগের 21টি বিকাশ আছে। সেই 21টি বিকাশ বা এখন যে যোগটা যোগা বলে যেটি ইংরেজিতে পৃথিবীতে এখন খুব প্রচারিত হচ্ছে, প্রায় সবাই যোগার এক্সপার্ট, এরকম মানে অঞ্চলে অঞ্চলে যোগার এক্সপার্ট এখন প্রচুর, তারা সবাই যোগার এক্সপার্ট, যোগা শেখাচ্ছেন, প্র্যাকটিস করাচ্ছেন, কেউ কেউ অনেক অনেকের মধ্যে শয়ে শয়ে লোকের মধ্যে করাচ্ছেন, কেউ কেউ অল্প লোকের মধ্যে করাচ্ছেন, সবাই যোগা নিয়ে খুব ব্যস্ত। পতঞ্জলি মহারাজ যে যোগের কথা বলেছেন, আর যে যোগা অর্থাৎ ইংরেজিতে যেটাকে যোগা YOGA, এটার মধ্যে মনে হয় দূরত্ব অনেকটাই, দুটির মধ্যে ডিফারেন্স অনেকটাই। পতঞ্জলি মহারাজের যে সাধন তত্ত্ব সেটি সবটাই হলো ব্রহ্ম উপলব্ধির জন্য। এখানে অন্য কোনো বিষয়ের জন্য কিছু আকর্ষণমূলক কোনো কথা নেই, অন্য বিষয়ের জন্য আকর্ষণমূলক অর্থাৎ আমাদের শরীরের নানা ধরনের অঙ্গের উপকার। কেউ আবার যোগা প্র্যাকটিস করেছেন যোগা ফর লিভার রেমিডিস, কেউ করেছেন যোগা ফর যেন কার্ডিওথোরাসিক রেমিডিস, কেউ করেছেন যোগা ফর নার্ভাস রেমিডিস, কেউ করেছেন যোগা ফর উইমেন, কেউ করেছেন যোগা ফর ইয়াং পিপল, কেউ করেছেন ফর চিলড্রেন, কেউ করেছেন ফর জুভেনাইল অ্যাডোলেসেন্ট পিপল, কেউ করেছেন এরকম সাধারণভাবে প্রচুর নানা ভ্যারাইটিস আছে। এখন যদি যোগার উপরে পাবলিকেশন দেখতে যান, দেখতে পাবেন যে সেভারাল থাউজেন্ড পাবলিকেশনস। আমি বলছি না কোনোটাই ঠিক নয়, আমি বলে ধরে নিচ্ছি সবগুলোই ঠিক, সবগুলো ঠিক ধরে নিচ্ছে, কিন্তু যে প্রসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করতে চাইছি সেই প্রসঙ্গটি আলাদা। এই প্রসঙ্গটি হলো সমাধির উদ্দেশ্য হলো ভগবানের সঙ্গে মিলন, এটির অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে নেই, এর মধ্যে অন্য কোনো বিক্ষিপ্ত উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের মধ্যে প্রবেশ করতে হলে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। পতঞ্জলি মহারাজ যে সমাধিপাত করলেন, সমাধিপাতের মধ্যে প্রথমেই মাইন্ড মনের ব্যাখ্যা দেবেন, মনের পরিচয় দেবেন, মনটি কীরকম এবং মনকে কীরকম হতে হবে তার পরিচয় দিলেন। মনকে তিনি প্রথমে 4টি, তারপরে ফাইনালি উনি 5টি, তো ফাইনালি যেটি করলেন সেটি আমরা বলি ফাইনালি 5টি ভাগে, 5টি ক্যাটাগরিতে, ভাগ নয়, 5টি বিভিন্ন প্রকরণে ক্যাটাগরিতে উনি ভাগ করলেন। এটা আমরা যেমন এখনকার যে গবেষণা রীতি আছে যে এক্সিস্টিং যে প্যাটার্নসগুলি আছে তাকে বুঝে নেওয়াটা প্রথম জরুরি, তাই এটা তেমনি একটা এক্সিস্টিং যে হিউম্যান সোসাইটিতে যে মাইন্ড আছে, কালেকটিভ মাইন্ড, মানে অনেকের মনকে অ্যানালিসিস করে যে ধরনের মনের প্রকরণ পাওয়া যায় সেই মনের প্রকরণগুলিকে এখানে বলেছেন। সেই মনের প্রকরণগুলিকে উনি পাঁচটা পর্যায়ে বলেছেন। চিত্তভূমি, চিত্তভূমিকে প্রথম চিত্তভূমিকে উনি বলছেন, চিত্তভূমি আছে ক্ষিপ্ত, ক্ষিপ্ত চিত্তভূমি, দ্বিতীয় আছে মূঢ় চিত্তভূমি, তৃতীয় আছে বিক্ষিপ্ত চিত্তভূমি, চতুর্থ আছে একাগ্র চিত্তভূমি, আর ফাইনালি পঞ্চমে গিয়ে হচ্ছে নিরুদ্ধ চিত্তভূমি। এগুলি সব পতঞ্জলি মহারাজের টার্মস, উনি এই টার্মসগুলোই ব্যবহার করেছেন। ক্ষিপ্ত প্রসঙ্গে যদি যা ব্যাখ্যা পতঞ্জলি দিয়েছেন সেই ব্যাখ্যার সঙ্গে যদি আমরা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে একটি মনের পর্যালোচনা করেছেন, মনগুলি কেমন এবং তার মধ্যে যে বিবেক বা তার মধ্যে যে চেতনা সেই চেতনাগুলি কেমন, যিনি গুণত্রয় বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে না এই যে বিশ্বরূপ দর্শন হয়ে গেল, তারপরে তিনি ভক্তিযোগের কথা বললেন, এরপর থেকে তিনি সবটাই প্র্যাকটিক্যাল কেমনভাবে সেটাকে জীবনের মধ্যে আনতে হবে সেই প্রসঙ্গের মধ্যেই প্রবেশ করে গেলেন। এই প্রসঙ্গের মধ্যে প্রবেশ করতে গিয়ে তিনি প্রথমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই যে সম্পর্ক, এই সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞানটির কথা প্রথমেই উচ্চারণ করলেন। সেখানে বলছেন যে এই যে ক্ষেত্রজ্ঞ, এই যে যত ক্ষেত্র আছে, জীবন ক্ষেত্র, সমাজ ক্ষেত্র, যেটি জাতি বা দেশ ক্ষেত্র বা বিশ্ব আজ বিশ্ব বিশ্ব পৃথিবী যে পৃথিবী ক্ষেত্র, এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলি সম্পর্কে প্রকৃত পরিচয়, এটিকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। যিনি জানেন তাকে তিনি ক্ষেত্রজ্ঞ, তিনি উপাধি পেলেন ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ হলেন তিনি যার ক্ষেত্র সম্পর্কে প্রকৃত পরিচয় আছে। ক্ষেত্র সম্পর্কে প্রকৃত পরিচয় কী না তিনি বললেন, যে যখন তোমার মধ্যে অনুভব জেগে উঠবে, অনুভূতি জেগে উঠবে, যখন রিয়ালাইজেশন অর্থাৎ আমাদের যে উপলব্ধি জেগে উঠবে, সেই উপলব্ধি জেগে উঠলে তখন বুঝতে পারবে, জানতে পারবে যে এই সমস্ত ক্ষেত্র, সেই ক্ষেত্রের একজন অধিপতি আছে, এই ক্ষেত্রের অধিপতি একজন আছে, একজন ক্ষেত্রের ক্ষেত্রের রাজা একজন আছে, ক্ষেত্রের একজন পরিচালক আছে। তা ক্ষেত্র কি না, ক্ষেত্র আমাদের মানুষের মধ্যে অভ্যন্তরে একটি ক্ষেত্র আছে, এটি মানুষের এক একজনের জীবন ক্ষেত্র, জীবনের মধ্যে একজন অধিপতি আছে। আবার যখন বাইরের দিকে তাকানো হবে তো সবটাই ক্ষেত্র অধিপতি আছে, তার ক্ষেত্র সেই সম্পর্কে জ্ঞান হলে ক্ষেত্র বলেন। এই যে চারদিকে আমরা প্রকৃতি, এক ধরনের মানুষ আছেন ফিলোসফিতে যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে একটা ক্লাস অফ পিপল দে আর নোন অ্যাজ ন্যাচারালিস্ট, তারা নেচারটাকে, তারা এক ধরনের সায়েন্টিস্ট, তারা জিও স্পেশাল সায়েন্টিস্ট হচ্ছে যারা এই ভূমি, আকাশ, মহাকাশ এই সব মিলে যারা একসঙ্গে গবেষণা করেন তারা হলো তার। তাই জিও স্পেশাল সায়েন্টিস্ট তারা হলেন ন্যাচারালিস্ট। ন্যাচারালিস্ট অর্থাৎ তারা মনে করেন এই প্রকৃতিই হচ্ছে আলটিমেট, ইফ দ্যার ইজ এনি গড দেন প্রকৃতি ইজ দ্য গড। তাদের ধারণা প্রকৃতি হচ্ছে সব কিছুর জন্য দায়ী বা সব কিছুর পেছনে প্রকৃতি আছে, এই বিশ্ব প্রকৃতি, এই মহাবিশ্বের প্রকৃতি, এই এই কসমিক, এই যে কসমোলজিক্যাল নেচার অথবা এই কসমিক নেচার অথবা এই গ্লোবাল নেচার, এই নেচারটি হলো সব। নেচারটির মধ্যে যা কিছু হচ্ছে হচ্ছে না সবই নেচারের দান, ফুল ফল হচ্ছে নেচারের দান, শস্য ইত্যাদি হচ্ছে নেচারের দান, গাছপালা হচ্ছে নেচারের দান, ফল প্রস্তুত হচ্ছে নেচারের দান, আমাদের খাদ্য ইত্যাদি মাটি থেকে তৈরি হচ্ছে, জল থেকে আসছে, নানা উপাদান থেকে আসছে, এগুলো সব প্রকৃতির দান। আর প্রকৃতির মধ্যেই আলো, জল, বায়ু সব রয়েছে, তাই এসবই প্রকৃতির দান। সূর্য আলো দিচ্ছে সেও প্রকৃতির একটা অংশ, আর বায়ু প্রবাহিত হচ্ছে সবই প্রকৃতির একটা অংশ। আবার এই এখানে আমাদের যে সাইকেল অফ লাইফ, এই সাইকেল অফ লাইফ সেও প্রকৃতির একটা অংশ। এই প্রকৃতি সব মিলে যেন প্রকৃতিটি সব, তাই ন্যাচারালিস্টরা মনে করেন যে দ্যার ইজ নো নিড টু হ্যাভ এনি আইডিয়া অফ গড, ভগবানের জন্য কোনো ভাবনার কোনো দরকার নেই। কারণ ভগবানকে ভাবার ছাড়াও আরেকটা জিনিস ভাবা যেতে পারে, উইচ ইজ ওভারওয়েলমিং, দ্যাট ইজ নেচার। যদি আমরা নেচারকে ভগবানকে সরিয়ে দিয়ে সেখানে নেচার বলে একটা জিনিসকে লাগাই, তাহলে উই ক্যান এক্সপ্লেন মোস্ট অফ দ্য থিংস, বেশিরভাগ জিনিসকে আমরা ব্যাখ্যা দিতে পারি। হাউএভার যদি আমরা এই সুপার ন্যাচারাল থিং অর্থাৎ নেচারের বাইরেও যেটি আছে এরকম কিছু একটাকে যদি আমরা ভাবি, দেন উই হ্যাভ টু গো ফর আ ফার্দার থিঙ্কিং। আর সেই থটসের পরিণতিতে অনেকে বলছেন যে ভগবান আছেন এবং ভগবানই সব করাচ্ছেন। এটি যে সায়েন্টিফিক ওয়ার্ল্ডের যে থটসটা এই অবধি এখন আধুনিকভাবে এসেছে, এই থটসটা ন্যাচারালিস্টদের যে থটস, এই থটসটা খুব ভালো, এটি খুব সোবার, এই খুব অমলিন, মানে এর মধ্যে কোনো রকম গ্রাস, এর মধ্যে কোনো ম্যালিস, এগুলো কিছু নেই। এরা বুঝতে চাইছেন যে এই নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে কী হয় কী না হয়, কী তার নিয়ম আছে। কিন্তু সারপ্রাইজিংলি আমাদের যে কর্ম বা ডক্ট্রিন অফ কর্ম, এটি ওই ন্যাচারালিস্টদের যে ভাবনা সেই ভাবনার মধ্যেও এসে গিয়েছে। অর্থাৎ তারাও এটি এই একটা অ্যানালিসিসে সেখানে এসেছেন যে যেমন কর্ম তুমি করা হবে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এই যে উদাহরণটা, যেমন তুমি চাষ করবে ফসল দেবে, মানে বীজ দেবে, তেমন তোমার ফসল হবে, তেমন তোমার উৎপাদন হবে, তেমন ধরনের উৎপাদন হবে। এই যে এটি সেই ন্যাচারালিস্টদেরই ভাবনার একটা অংশ, দ্য অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এটি আমাদের যে ডক্ট্রিন অফ কর্ম, যে কর্মবাদ বা কর্মযোগের যে একটি অংশ কর্মবাদ, সেই কর্মযোগের অংশকে এ সাপোর্ট করে। অর্থাৎ যেমন তোমার কর্মের কোয়ালিটি হবে তেমন সব কিছু হবে। জীবনটা কি না, জীবনটা হলো এই কর্মগুলির, আমাদের যে কর্ম এবং কর্মচিন্তা, এই কর্মচিন্তা এবং কর্ম এদের যে মিলিত রূপ সেই হলো জীবন। এই মিলিত রূপ থেকেই সব হয়ে আসছে। তো পতঞ্জলি মহারাজ বললেন, ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ, এই পাঁচটি ধরনের মন এখন আছে, মানুষের মধ্যে আছে। ক্ষিপ্ত মন কি না, ইংরেজিতে বললে রেসলেসনেস, মন রেসলেস, মানে এক জায়গায় থাকতে চায় না, ও ছটফট করে। সেটি ঋষিদের মধ্যে একটা উদাহরণ এসেছে, ঋষিদের সংলাপের মধ্যে বলেছেন, না হিউম্যান মাইন্ড ইজ লাইক এ মাঙ্কি, মাঙ্কিকেই না বলছেন যে এই মাঙ্কি, এই হিউম্যান মাইন্ড হচ্ছে যেমন বাঁদর, যেমন যেমন ছটফট করে, বাঁদর ছটফট করে, এখন এখানে তখন সেখানে, এরকম লাফিয়ে লাফিয়ে বেড়ায়, এক জায়গায় থাকতে পারে না, সবসময় যেন ছটফট করে, কিছু একটা ওকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ছটফট করে। সেটি হলো তার ওই রেস্টলেসনেস, তার ক্ষিপ্ত অবস্থা। এই অবস্থাটি একভাবে থাকে না, এরপরে আবার একটা অবস্থা আসতে পারে, যে অবস্থা আরও আরও বেশি ছটফট যেটা করছে সেটা হয়তো আরেকজন বুঝতে পারলো না, কি হয়তো পারলো কোনোভাবে, বা বেশিরভাগ সময় পারলো না। কিন্তু এরপরে যে অবস্থা কী হবে সেটি সবাই দেখবে, বুঝতে পারবে। সেই অবস্থায় যেমন এই বাঁদর বলছেন, এই হিউম্যান মাইন্ডকে ব্যাখ্যা করতে গেলে, যে যে মাঙ্কি, যে রেস্টলেস, তাকে যদি একটা স্কর্পিয়ন কামড়ে দেয়, যদি একটা বিছে তাকে কামড়ে দেয়, জ্বালা হবে, খুব জ্বালা, বিষের জ্বালা। তো এমনিতে ছটফট করছিল, এবার সে দাপাদাপি করবে, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে। সে তখন আগে যেমন একটা সাইলেন্ট ছটফট ছিল, মনে ছটফট হচ্ছে, বাইরে বোঝা যাচ্ছে না, এখন আর তা হবে না, এখন মনে ছটফট, বাইরে ছটফট, সব মিলে হবে, তখন সে চঞ্চল শুধু নয়, চঞ্চলের চাঞ্চল্যটা তার স্বভাব, তার রীতি, তার কার্য, তার কথাবার্তা, তার চালচলন, তার সব কিছুর মধ্যে, তার চরিত্র, তার সব কিছুর মধ্যে সেটি চলে যাবে। তার ফলে সে একটা টার্বুলেন্ট অবস্থার মধ্যে আসবে, সে একটা বিরাট ধরনের ছটফটের মধ্যে আসবে, যে বিরাট ধরনের ছটফট যার মধ্যে একটা যেন একটা তার মধ্যে শব্দ আছে, যেন একটা তার মধ্যে অ্যারোগ্যান্স আছে, যেন একটা তার মধ্যে বিপুল একটা ইয়ে আছে। একটি প্রসঙ্গক্রমে বলার মতো তাই বলছি, এই কয়েকদিন আগে লন্ডনে যখন আলোচনা হচ্ছিল, লেকচার ছিল অ্যানিমাল ইনস্টিংক্ট অ্যান্ড অ্যানিমাল, আমাদের বেদের প্রসঙ্গে বলতে গিয়ে আই টোল্ড অ্যাবাউট দি অ্যানিমাল ইনস্টিংক্ট ইন হিউম্যান লাইফ অ্যান্ড টু গেট রিড অফ দ্যাট, তার থেকে মুক্ত হওয়ার জন্য ইত্যাদি অনেকগুলো আমাদের যে বেদের যে তত্ত্ব সেই তত্ত্বগুলি বলতে গিয়ে। তো হয়ে যাওয়ার পর পরে একজন ব্রিটিশ স্কলার, তিনি এসে দেখলাম তিনি খুব অ্যাগ্রেসিভলি সার্চ করছিলেন। তারপরে তিনি যখন আমাকে পেয়ে গেলেন, তো ওভার দ্য কফি তিনি সেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তো হোয়াট ইউ মিন বাই দি অ্যানিমাল? তো অ্যানিমাল ইজ অ্যানিমাল, ইউ লুক অ্যাট দ্য অ্যানিমাল ইন দ্য জঙ্গল, বলে দে আর মাচ বেটার দ্যান হিউম্যান বিং। তো দেন আই সেড নো ইট ক্যানট বি দ্যাট দে আর বেটার দ্যান হিউম্যান বিং, দে আর অলসো গুড, সাম অফ দেম আর অলসো গুড ওয়েন দে আর ট্রেন্ড অ্যাজ এ পেট, হ্যাঁ ইয়েস ওয়েন দে আর ট্রেন্ড অ্যাজ এ পেট দে আর বেটার। সো আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দি প্রবলেম ইন ইজ মাইন্ড। Within a minute time, just a few discussions, he had cracked and he said, if the animal is trained, they behave much better than human. They are trained into a better human, better than human. And suddenly he said, otherwise, how can a son betray the father to that extent which is unimaginable? So then I understood, tokhon bujhte parlam je tar bhetore bedona ta kothay ache and why the person is saying the animal is better. Because this point I drew from the Adam Smith's Wealth of Nation, where he has mentioned that human being is a bargaining animal. This point I had mentioned in my talk, so therefore, this man had, drawn from there, and now I understood, then I understood that this man had a pain in mind because of the behavior of his son and in his life. So he has been struck at some point in his life by his family people, particularly the son. And therefore he has developed a view that human being is bad, worse than animal. And he thinks that animal is better. So then I said, okay, you are talking about the quality of animal, attributes of the animal. If they can be trained to behave good, do good, then there is no problem. But if human being is under the aggression, under the impact of those animal qualities, then they become animal. And he was very happy. So, this is the point, because, it's not the form, it's but the qualities. What is the outlook of the mind? What is the orientation of the mind? Arrogance in mind, anger, destructive. Anger has got many phases. Psychology, অ্যাঙ্গারকে নানা ফেজে ভাগ করেছে। একটা হলো ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার, ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার দ্য অ্যাঙ্গার দ্য লিডস টু দ্য ডিস্ট্রাকশন, ইনফ্যাক্ট অল অ্যাঙ্গারস আর ডিস্ট্রাকটিভ, ভগবদ্ গীতা বলেছেন। হাউএভার এখানে সাইকোলজির ব্যাখ্যা দিলে আমরা দেখব যে ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার ইজ ওয়ান ভ্যারাইটি, যেখানে একটা কোনো কারণে একটা অ্যাঙ্গি হয়ে গেল, সে অ্যাঙ্গারটা তার থামছে না, কোনোভাবেই তার অ্যাঙ্গারটা থামছে না। ইসরায়েল আক্রমণ করছে, তার অ্যাঙ্গারটা থামছে না, বা কঠিন, সে আক্রমণ করছে, তার অ্যাঙ্গার থামছে না, এটা একটা ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার। এছাড়াও অ্যাঙ্গারের অন্য ভ্যারাইটি আছে, যেমন অ্যাডাপটিভ অ্যাঙ্গার। অ্যাডাপটিভ অ্যাঙ্গার ইজ অ্যাঙ্গার উইচ ইউ হ্যাভ অ্যাডাপ্টেড ফ্রম দ্য সিনারিও, অর্থাৎ চারপাশের পরিবেশ এমন হয়েছে যে ইউ নিড টু বি অ্যাংরি, দো ইউ মে অর মে নট এক্সপ্রেস ইউ শুড বি অ্যাংরি। অর্থাৎ একটা পরিবেশ হয়েছে যেটা অ্যাঙ্গারকে তৈরি করে, অ্যাঙ্গারের জন্যে পজিটিভ ফ্যাক্টর হয়েছে, সো ইউ গেট ইন টু অ্যাঙ্গার। আর একটা থার্ড ভ্যারাইটি অফ অ্যাঙ্গার আছে যাকে বলা হয় ইনসিপিয়েন্ট অ্যাঙ্গার অর দ্য শো অফ অ্যাঙ্গার। আমাদের কর্পোরেট কনটেক্সটে, যে ম্যান পাওয়ার ম্যানেজমেন্টে ইনসিপিয়েন্ট অ্যাঙ্গার অর দ্য শো অফ অ্যাঙ্গার, এটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টিভেন কোভে বলে একজন খুব বিখ্যাত অথর, ম্যানেজমেন্টের অথর, তিনি সেভেন হ্যাবিটস অফ আ হাইলি সাকসেসফুল পার্সন এটা লিখে তার ব্যাখ্যাতে গিয়ে বলছেন যে সামটাইমস, উনি বলছেন যে ইউ শুড বি ফ্রেন্ডলি টু এভরিবডি, সবার সঙ্গে তোমাকে ফ্রেন্ডলি হতে হবে, মেক ইউর অর্গানাইজেশন লাইক এ ফ্যামিলি, সেসব বললেন। এবার বলছেন, বাট সামটাইমস ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অথরিটি ইন ইউর হ্যান্ড অ্যান্ড শো অফ দ্য অ্যাঙ্গার, কখনও কখনও আপনার হাতে লাঠিটা রাখতে হবে এবং লাঠিটি মারবার দরকার নেই কিন্তু মারতে যেতে হবে, অর্থাৎ অ্যাঙ্গারকে এক্সপ্রেস করতে হবে বাট নট টু অ্যাপ্লাই। এটি বলছেন, দিস ইজ ফর দ্য কর্পোরেট ম্যানেজমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের জন্যে বাই অ্যান্ড লার্জ এটা অ্যাকসেপ্টেবল, দি ইনসিপিয়েন্ট অ্যাঙ্গার। অ্যাডাপটিভ অ্যাঙ্গার, এটিকে এর রেমিডি হচ্ছে দ্য ইম্প্যাক্ট অন দ্য সিচুয়েশন হ্যাজ টু বি রিভার্সড, সো ইউ ক্রিয়েট এ রিভার্স ইম্প্যাক্ট অন দ্য সিচুয়েশন। আর ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার যেটা, সেটা আনলেস দ্যার ইজ এ চেঞ্জ ইন দ্য আউটলুক অ্যান্ড ক্যারেক্টার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার, অর এলস ইট উইল লিড টু ডিস্ট্রাকশন। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যে অর্জুনকে বললেন, অর্জুন তুমি রেগে গিয়ে যুদ্ধ করো না, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করাটা তোমার কর্তব্য, তাই যুদ্ধ করো। রেগে গিয়ে যুদ্ধ করলে তুমি যুদ্ধে তুমি প্রকৃতভাবে করতে পারবে না, তোমার যুদ্ধের কাজ যেটা, অর্থাৎ তুমি অ্যাজ এ ওয়ারিয়ার তোমার যে যুদ্ধ, সেই যুদ্ধের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি ফল করে যাবে। কেননা তিনি বললেন, প্রধান ভগবতী সম্মোহন, ক্রোধ থেকে, অ্যাঙ্গার থেকে একটা ডেলিউশন তৈরি হয়, একটা সম্মোহিত অবস্থা তৈরি হয়। সম্মোহাত স্মৃতি বিভ্রামাহা, আর সেই সম্মোহ অবস্থা যখন হয় তখন তার থেকে তার মেমোরিটা যেমন ব্লক হয়ে যায়, পুরো মেমোরি তখন ফ্লো করে না, তখন মেমোরির কিছু ফ্লো করে কিছু করে না, যখন সম্মোহিত অবস্থা হয়। আর যখন এই স্মৃতি বিভ্রম হলো তখন কী হবে, স্মৃতি ভ্রংশাত, যখন স্মৃতি ভ্রম হয়ে গেল, সেই স্মৃতি ভ্রংশাত সেখান থেকে তোমার বুদ্ধি নাশ হবে, স্মৃতি ভ্রংশাত বুদ্ধি নাশ হবে, স্মৃতি ভ্রংশ হলে বুদ্ধি নাশ হয়ে যাবে, অর্থাৎ স্মৃতি যখন চলে যাবে তখন বুদ্ধি চলে যাবে, তার মধ্যে যে ইন্টেলেক্ট আছে ইন্টেলেক্টটা ক্ষয়প্রাপ্ত হবে, একপেশে হয়ে যাবে, চলে যাবে, বুদ্ধি চলে গেল। বুদ্ধি যদি চলে যায় তাহলে কি আর, উনি বললেন বুদ্ধি নাশাত প্রণশ্যতি, অর্থাৎ বুদ্ধি নাশ যদি হয়ে যায় তাহলে মৃত্যু এসে যাবে, অর্থাৎ ডিস্ট্রাকশন এসে যাবে। অর্থাৎ এই যে ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার লিডস টু ডিস্ট্রাকশন, সেটা ভগবদ গীতায় পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় প্রথম থেকে শেষ অবধি কর্মের পক্ষে বলেছেন, কখনো বলেননি যে ভগবান লাভের পথে কর্মত্যাগ প্রয়োজন। যদিও আমরা জানি যে কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন মা তখন কর্মত্যাগ করিয়ে দেন, এবং তিনি উদাহরণ দিয়েছেন যে যে গৃহস্থের বধূ যখন মা হতে যাবে তখন তার শাশুড়ি তার আস্তে আস্তে কাজ কমিয়ে দেন, কর্মত্যাগ হয়ে যায়, তারপরে এক সময় কোনো কাজ থাকে না, এটা ঠাকুর উদাহরণ দিয়েছেন। আসলে ঠাকুর যে উদাহরণটা দিয়েছেন, এই কর্মটি তিনি জগতের কর্মের কথা বলেননি, উনি কদমিতে আছে, অন্য স্থানে আছে, তিনি বলছেন যেটি হলো এই আমাদের বৈধি পূজা জপ এই সব যে বৈধি রীতির যে কর্ম, অর্থাৎ পূজা জপ যজ্ঞিয়াদি যজ্ঞ কর্ম পূজার কর্ম এই কর্মগুলোর কথা বলছে। প্রথম দিকে এগুলো খুব দরকার হয়, কারণ এগুলো না হলে মনটা স্থির হয় না। তারপরে যখন একটা সময় আসে মনটা স্থির হয়ে যায়। তো ঋষিরা বললেন যে বিক্ষিপ্ত হয়ে গেল মনটা, অর্থাৎ এই বানরকে স্কর্পিয়ন কামড়ে দিল। এবার বলছেন স্কর্পিয়ন কামড়ে দিলেও হবে না, ওকে যদি একটা বিষাক্ত একটা মাদক জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয় সে কেমন হবে? তো বিষাক্ত মাদক জাতীয় জিনিস খাইয়ে দেওয়া হবে, এটা স্বরূপকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে। বিষাক্ত মাদক জাতীয় জিনিস খাইয়ে দিলে ও তখন ইফ দ্য স্কর্পিয়ন বিটেন মাঙ্কি ইজ মেড টু ড্রিঙ্ক ইনটক্সিকেটিং লিকার, নাও দ্য মাঙ্কি ইজ স্কর্পিয়ন বিটেন অ্যান্ড দ্যাট মাঙ্কি ইউ হ্যাভ মেড ইট ইনটক্সিকেটিং লিকার ড্রাঙ্ক। তাকে ওই একটা বিষাক্ত মাদক যেটি আরও বেশি মাতাল করে দেবে সেরকম একটা খাইয়ে দেওয়া হলো, তখন সে কী হয়ে যাবে? না ওইটার জন্যে এমন হয়ে যাবে, সে যখন ওরকম বিষাক্ত মাদক খেল তখন সে সিঙ্গেল পয়েন্টেড হয়ে যাবে অ্যান্ড উইল স্টিক টু দ্য এক্সটার্নালস অফ দ্য এন্টিটি। সে তখন নিজের অহংয়ের জন্য ঢাক পেটাতে শুরু করবে অ্যান্ড নাথিং এলস, নিজের অহংয়ের বাইরে নিজস্ব স্বার্থের বাইরে সে তখন আর কিছু দেখবে না। তো প্রথমে বললেন যে এটা প্রথমে কেন, যে মানুষের ডিজায়ার, মানুষের যে মধ্যে সবসময় একটা ডিজায়ার কাজ করছে, একটা আকাঙ্ক্ষা কাজ করছে, একটা বাসনা কামনা কাজ করছে, সেগুলো হচ্ছে মাঙ্কির দশা। মাদুরের দশা কেন, যে একটা বাসনা কামনা ভীষণভাবে তাড়িয়ে বেড়াচ্ছে মানুষকে, এটা হলো তো ওটা হলো না, ওটা হলো তো ঠিকঠাক হলো না, ওটা হলো তো দেরিতে হলো। একজন নোবেল লরিয়েট, তিনি নোবেল পুরস্কার পাওয়াতে, নোবেল পুরস্কার যারা পান তাদেরকে নোবেল কমিটি 25 মিনিটসের একটা লেকচার করতে বলে। তো নোবেল হাউসে, যেটি নোবেল হাউস, আমি ওই ঘরটাতে গিয়েছি, নোবেল হাউসে যে উঁচু পোডিয়ামটা আছে সেই উঁচু পোডিয়ামের সামনে এক এক চেয়ার সব যেন সিংহাসনের মতো সব এরকম সব আছে। তো তিনি 25 মিনিট তাকে বলতে দেওয়া হয়, তার আগে 10 মিনিট তার সম্পর্কে বলা হয়, তার আগে 10 মিনিট হয় ইন্ট্রোডাকশন, বিষয়টার ইন্ট্রোডাকশন, আর ওনার বলা হয়ে যাওয়ার পরে একটা 10 মিনিটের একটা ওই নোবেল কমিটি থেকে একটা বিচারের যে নানা রকম ধাপ ছিল সেগুলোকে অ্যানালাইজ করা হয়। এইটা বলা হয় দ্যাট পারসন এ ফেমাস নোবেল লরিয়েট, ইউনো হি স্টুড আপ অন দ্য পোডিয়াম অ্যান্ড হ্যাড সেড হি হ্যাড 25 মিনিটস টু স্পিক, 25 মিনিট ছিল, 25 মিনিটের মধ্যে সে 12 মিনিটই নিয়ে নিল। নোবেল কমিটি কেন অন্যায় করেছে তাকে এত দেরিতে নোবেল পুরস্কার দিয়ে? সো সে নোবেল পুরস্কারটা পেলেও কিন্তু সন্তুষ্ট হলো না, সে অসন্তুষ্টিটাই প্রকাশ করল। নোবেল পুরস্কারের পটভূমিতে সবাই তার সাবজেক্ট নিয়ে কথা বলে, তার পরবর্তী রিসার্চ কী হবে সেটা নিয়ে কথা বলে। আর এই একটি এক্সাম্পল, এরকম আরও একাধিক এক্সাম্পল আছে, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল বিকজ ইউনো ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, আর বেশি কিছু বলা হচ্ছে না। তো সেই এক্সাম্পলে অ্যান্ড দ্যাট পারসন হ্যাড ডোয়েলট অন দি ক্রিটিসিজম অফ নোবেল কমিটি ফর হ্যাভিং ডিলেড দ্য অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ টু হিম, অর্থাৎ পাওয়া গেল জগতের শ্রেষ্ঠ সম্মান কিন্তু অখুশি। সবেতেই আমাদের হয় প্রকৃতি দায়ী নালে ভগবান দায়ী, সবেতেই সেই একটা দায়ী আছে, দায়ী এই জন্য কারণ ডিসস্যাটিসফ্যাকশন, সবেতেই ডিসস্যাটিসফ্যাকশন। পতঞ্জলি মহারাজ কেন মাইন্ডের উপরে অ্যানালিসিস করলেন, কারণ তিনি প্রথম চ্যাপ্টারে প্রথমে সমাধিপাদের কনক্লুশনে আনছেন কী হলে সমাধির দিকে সে যেতে পারবে না, তাকে হতে হবে প্রশান্ত মনের অধিকারী, আনন্দের অধিকারী, সে মনের মধ্যে আনন্দ সঞ্চার করবে, প্রশান্ত মনের অধিকারী, তার মধ্যে একটি প্রশান্তি বিরাজ করবে, পয়েস, ইংরেজি থেকে বলা হয়েছে পয়েস, POISE, পয়েস বলা হয়। এটা জাস্ট পিস অফ মাইন্ড নয়, এটা আরেকটু গভীর। পিস অফ মাইন্ড হচ্ছে একটা কোনো টার্বুলেন্স হয়েছিল সেটা মিটে গেল, মনের মধ্যে শান্তি এসে গেল। একটা অশান্তির বিষয় এসেছিলো, সেই অশান্তি বিষয়ের একটা কিছু সমাধান হয়েছে, সেই সমাধানের পরে ওটা একটা শান্তি হয়ে গেছে। পয়েজ ইজ নট দ্যাট, পয়েজ ইজ দ্য ইন্ট্রিনসিক কোয়ালিটি অফ বিইং কাম উইদিন দ্য মাইন্ড, মনের মধ্যে একটা 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 ভেতরের অবস্থা, সেই ভেতরের অবস্থা, সেই অবস্থাটি যেন প্রশান্ত হবে। এই আজ জাস্ট দু তিন ঘন্টা আগে সায়েন্স সিটিতে একটা লেকচার ছিল, দ্যাট ওয়াজ অন ডিফারেন্ট টপিক, দ্যাট ওয়াজ অন ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স একটা ন্যাশনাল কনফারেন্সে। সো সেখানে একটা প্রসঙ্গ আই ব্রটিং আপ, ইউনো দি কনসেপ্ট অফ দ্য বেদিক, ইউনো ওয়ে অফ লিভিং অ্যান্ড দ্য বেদিক মাইন্ড ফর লিভিং ইন আ ইউনো ভাইব্রান্ট সোসাইটি। একটা ভাইব্রান্ট সোসাইটি কিসে হয়? না, ভাইব্রান্ট সোসাইটি একটা হয় সেখানে যে একটা প্রশান্তি বিরাজ করছে, সব মনে মনে একটা প্রশান্তি বিরাজ করছে। প্রশান্তি তার ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য ফেস অফ পিপল, ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য বিহেভিয়ার অফ পিপল, ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য ওয়ার্ডস অফ পিপল, অ্যান্ড সামটাইমস এক্সপ্রেসড ইন দ্য ইন্টারাকশনস বিটুইন টু পার্সনস অর টু গ্রুপস অফ পিপল। এটা বেরিয়ে আসে, এটা কেউ চাপা রাখতে পারে না, তাই ভয়েস না থেকে যদি অন্য কিছু থাকে সেগুলো বেরিয়ে আসে। জগতের পরিস্থিতি কী? না, পতঞ্জলিও বললেন পরিস্থিতি হলো ওই ক্ষিপ্ত, তারপরে হচ্ছে মূঢ়টা কী? না, ডাল মাইন্ডটা কী? না, বলছেন ইগনোরেন্স আর নলেজেবল, এই দুটোর মধ্যে তফাৎ করেছেন পতঞ্জলি। জ্ঞান আর অজ্ঞান, অজ্ঞান আর জ্ঞান, তিনি জ্ঞানকে কী বলেছেন? না, জ্ঞানকে বলেছেন যে ভগবানের কথা ভাবতে চায়, ভাবে, ভেবে জানতে পারে, বা জানবার জন্যে আগ্রহ তৈরি হয়, বা জানবার পথে যাওয়ার যা উপাদান সে বিষয়ে আগ্রহ তৈরি হয়, বা জানবার জন্যে আরও প্রচেষ্টা করে, তার মধ্যে জ্ঞানের সঞ্চার হয়েছে। এইবার পরিণামে যে জানতে পারে সে হয়ে যায় জ্ঞান। শ্রীরামকৃষ্ণদেব বললেন জ্ঞান থাকলে অজ্ঞান থাকবে, সত্যি কথা। আলো থাকলে অন্ধকার থাকবে, উদাহরণ দিলেন, সত্যি কথা। তাহলে আলো অন্ধকারের বাইরে কিছু আছে কি না? তাই তিনি বললেন বিজ্ঞানীর অবস্থা। তো সেই বিজ্ঞানীর অবস্থাটা কী? না, আলো, সেটি ঠাকুর বলেননি, কিন্তু সেটি আরেকটি আলো। কীরকম আলো? আমরা যে আলোকে জানি সেই আলো হচ্ছে আমাদের দৃষ্টিতে গ্রাহ্য আলো। আমরা যে আলো আমাদের চোখে দেখতে পাই সেই আলোর কথা আমরা জানি। ভগবান আমাদের চোখের যে দৃষ্টির সীমা দিয়েছেন, সেই দৃষ্টির সীমার মধ্যে যে আলো পাই সেই আলোটা জাগতিক আলো। এছাড়াও অন্য আলো আছে আমাদের সায়েন্টিফিক ডিসকভারিতে, এখন প্রচুর আলোর আলো শব্দ, এগুলো আমরা যেমন যেটুকু আমরা জানতে পারি আমাদের জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এদের মাধ্যমে আমরা যে জ্ঞান সঞ্চয় করতে পারি, যে আমাদের মধ্যে যে নলেজটা পার্কুলেট ডাউন করে, এই নলেজটা হলো সব নয়, এর বাইরে আছে। যেমন আমরা যে ভিজিবল লাইট দেখি এর বাইরে ইনভিজিবল লাইট আছে, যেমন এক্স রে আছে, যেমন লেজার আছে, যেমন তার থেকেও আরও মেজার আছে, এমন সব আলো আছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু আলো, এমন সব আলো আছে যে এরকম সুডিং নয়, বার্ন করে দেয়, পুড়িয়ে দেয়, এমন সব আলো আছে যে আলো যেন নানা মেডিকেল পারপাসে এখন ইউজ হচ্ছে, ওই আলোগুলো মেডিকেল পারপাসে ব্যবহৃত হচ্ছে। অথচ ভগবান যে আলোটার জন্যে আমাদের চোখটাকে ঠিক করে দিয়েছেন সে কোনো ক্ষতি করে না, সে শুধু লাভই করে। হ্যাঁ, ক্ষতি করতে পারে এক্সেসিভ এক্সপোজার টু দ্য সান, ডাইরেক্ট ক্ষতি করতে পারে, স্কিনের উপর ক্ষতি করতে পারে, বা চোখে সোজা তাকালে ক্ষতি করতে পারে, সেটা হতে পারে, কিন্তু সাধারণভাবে এ ক্ষতি করে না, এ লাভ করে। ভগবান এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে এটা সামঞ্জস্যপূর্ণ আলো, আর এর বাইরে যে আলোগুলোকে পাওয়া যাচ্ছে সে আলোগুলো সামঞ্জস্যপূর্ণ নয়, পারপাসফুল লাইট। সেই পারপাসকে পারপাসই ইউজ করতে হবে, সেই লাইট। তাহলে বললেন যে বিজ্ঞানীতে কি না, বিজ্ঞানীতে সব রকমের আলোর সে সন্ধান পায়। আর একটা আলো আছে, অন্তরে যখন কেউ ডুবে যাবে, অন্তরে যখন সে অন্তরের মধ্যে ডুব দেবে, অন্তরে যখন সে অন্তর রাজ্যে আসবে, তখন অন্তর রাজ্যে সে একটা আলোর সন্ধান পেলেও পেতে পারে। সে আলোর সন্ধান কেমন করে পাবে, না তার হৃৎকেন্দ্রে সে যখন ধ্যানে ডুববে, ধ্যানে যখন প্রবেশ করবে, তখন সে সেই সন্ধানটি পেতে পারে। পতঞ্জলি বললেন যে এই যে অবস্থাগুলি রয়েছে, এই অবস্থার তিনি একটি উদাহরণ বলেছেন, সেই উদাহরণের সঙ্গে আমি দেখছি মিল্টন যখন প্যারাডাইজ লস্ট করলেন এবং প্যারাডাইজ লস্ট থেকে যখন উনি এক্সপ্লেন করছেন সেই প্যারাডাইজ লস্ট, সেই এক্সপ্লেনেশনটার মধ্যে একটা ডার্কনেসের মধ্যে চলে যাচ্ছে, আলো থেকে অন্ধকারে চলে যাচ্ছে। আর উত্তরদিকে এলিয়ট যখন আমাদের এই বৃহদারণ্যক উপনিষদকে অবলম্বন করে উনি ওয়েস্টল্যান্ড করলেন, ওয়েস্টল্যান্ড ওনার বিখ্যাত কীর্তি, যেটি বৃহদারণ্যকের একেবারেই বৃহদারণ্যককে অবলম্বন করে বারবার বারবার বৃহদারণ্যক উপনিষদের কথা বলছেন, অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথা বলছেন ওয়েস্টল্যান্ডে টিএস এলিয়ট, এবং উনি ওয়েস্টল্যান্ড ছাড়াও আরও যে ওয়ার্কসগুলো আছে সেখানে, তো ওয়েস্টল্যান্ডে তিনি একটা কনক্লুসিভ পয়েন্টে আসেন, বলছেন আই অ্যাম দি রেজারেকশন অ্যান্ড দ্য লাইফ, আই অ্যাম দ্য রেজারেকশন অ্যান্ড দ্য লাইফ, আই অ্যাম দ্য থিং দ্যাট স্টে অ্যান্ড দোজ দ্যাট ফলো, আই অ্যাম দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, অ্যান্ড ভিকটিম অ্যান্ড দ্য স্যাক্রিফিশিয়াল নাইফ, আই অ্যাম দ্য ফায়ার অ্যান্ড দ্য বাটার অলসো। এলিয়ট আত্মতত্ত্বের যে তর্জমা করছেন সেটি অহং ব্রহ্মাস্মি, এটিতে আমাদের যজুর্বেদের তত্ত্ব। এই অহং ব্রহ্মাস্মি হল অন্তরে এই এই আমাকে খুঁজে নাও, যে আমি অন্তরে আছে সেই আমিকে খুঁজে নাও। মহাপ্রভু বললেন সচ্চিদানন্দ রূপ তিনটে ভাগে ভাগ করল, স্বরূপ শক্তি অন্তরঙ্গা, তটস্থা শক্তি বা জীবশক্তি, বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি। স্বরূপ শক্তি অন্তরঙ্গার মধ্যে লাদিনীকে বলে আনন্দ, লাদিনী কি না আনন্দময় অবস্থা। মাফু বললেন যখন ভগবানের রূপচিন্তন হচ্ছে, ভগবানের রূপ এবং ভগবানের প্রসঙ্গ চিন্তায় এসেছে, লাদিনী শক্তি কখন জেগে উঠবে, না লাদিনী শক্তি তখন জেগে উঠবে যখন সে আপনার অন্তরটাকে একেবারেই ভরিয়ে দিয়েছে, অন্তরের মধ্যে তখন সে ভরপুর করে দিয়েছে। ইওর ইন্ট্রিনসিক্স হ্যাভ নাও বিকাম ফুল অফ দ্যাট ডিভাইন টেস্ট, দ্যাট ডিভাইন টাচ, দ্যাট ডিভাইন ভিশন, দ্যাট ডিভাইন ডিভাইন ওয়ার্ডস, দ্যাট ডিভাইন ভাইব্রেশন। তখন স্পন্দন ভেতরে এসে গেছে, নটরাজ মহাশিব যে স্পন্দন জগতের মধ্যে কালের মধ্যে এনে দিয়েছেন, সেই স্পন্দন ভেতরে এসে গেছে। তখন আমাদের ভেতরে সেই তার শব্দ এসে গেছে, তার আহ্বান এসে গেছে। শব্দ কি না আহ্বান, ভগবান গড ইজ কলিং আপন, ভগবান সবাইকে ডাকছেন, ভগবানই ডাকেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে, ভগবানই সবাইকে ডাকেন, ডাক কেউ শুনতে পায় কেউ পায় না। শ্রীকৃষ্ণের বংশীধারী তিনি, তার বাঁশি, তার বাঁশির ব্যাখ্যা আছে যে তার বাঁশির তিন ধরনের বাঁশি আছে, মানে বাঁশি বাজানো আছে, তিন ধরনের বাঁশি বাজানো আছে। এটা ওই পাইপ পাইপার ও ফ্যামিলিন তা নয়, কৃষ্ণের বাঁশি। কৃষ্ণের বাঁশির তিনটি রূপ আছে, এই লাদিনী সম্বীর সন্ধিন, তিন ধরনের বাঁশির ধ্বনি আছে, সিলেবল আছে। তিন ধরনের বাঁশির সিলেবল কি? লাদিনীতে লাস্টে, প্রথমে কি না সম্বীর, চেতনা, জেনারেল, সবাইকে জাগিয়ে দেওয়া হচ্ছে, বাঁশি বাজছে, জাগিয়ে দেওয়া হবে, বাঁশি বাজছে, এক ধরনের বাঁশি। বৃন্দাবনে সেই তমাল বৃক্ষের নিচে তিনি আছেন, তিনি সেখানে বাঁশি বাজছে, বংশীর ধ্বনি হচ্ছে। বাপ্রভু ব্যাখ্যা দিলেন সেটি হলো তার সম্বিত, অর্থাৎ প্রথম যে বাঁশির ধ্বনি সেটি সবার কানে পৌঁছাবে, সবাই শুনবে, সবাই শুনতে পারবে। এই বাঁশির ধ্বনি কি না, কেউ ডাকছে, কে ডাকছে কেউ জানে না, কোথাও একটা হচ্ছে, কি হচ্ছে কেউ জানে না, কেন একটা হচ্ছে তাও কেউ জানে না, কিন্তু কিছু একটা অনির্বচনীয়, জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এমন একটা কিছু, এটা হলো তার সৎ। এটা এটা তার সবার মধ্যে, এটা সম্বিত চিৎ, এটা তার মধ্যে সবার মধ্যে চেতনার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, শুনছে, জানতে পারছে, জানতে সে পারছে, কিন্তু সে জানে না তাই জানে না, তাই সে মানে না। দিলীপ রায় তাই গানে বললেন, ওরা জানে না তাই মানে না, বলেন আমি জানি তাই মানি, বলেন আমি জেনেছি তাই মেনেছি, যদি জানা যায় তাহলেই মানা যায়, যদি জানা না যায় তবে তো মানা যায় না, তাই বললেন ওরা জানে না তাই মানে। এটি হলো মহাপ্রভুর বহিরঙ্গ তত্ত্ব। এই বহিরঙ্গ তত্ত্বের পরে আর একটা আছে তটস্থ, তটস্থ ভগবান শ্রীকৃষ্ণ যেটিকে বলেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, সেখানে ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞের দিকে যে যাত্রা সেটি হলো তটস্থ। সন্ধিনি যে সার্চ করছে, যার মধ্যে ট্রুথটা জেগেছে, সত্যটা জেগেছে, কিন্তু সত্যের জন্য এবার ক্ষুধা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আরও সত্যের জন্য আকাঙ্ক্ষা তার মধ্যে জেগেছে, আকাঙ্ক্ষিত হয়েছে, তার মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে। সম্বিত সৎ, ট্রুথ এখন তাকে টাচ করেছে, তাই একটু ট্রুথের টাচ হয়েছে তো আরেকটু ট্রুথ পেতে চাইছে, সার্চিং, খুঁজছে, সাধক। সাধক এখন কোথায় যাবে না, সম্বিতে যখন তখন তার তার কনসিয়াসনেসটা একেবারেই যেন সাধারণ স্তরে আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই এই রাজ্যে বিচরণ করছে। সন্ধিনীতে যখন যাবে সে তখন ঊর্ধ্বমুখী হবে, অনাহতের কাছে আসবে, অনাহতের কাছে আসবে, সে তখন হৃৎকেন্দ্রের কাছে আসবে, তখন হৃদয়ের কাছে আহ্বান জানাবে, তখন হৃদয়কে ডাকবে, হৃদয়কে আহ্বান করবে, তখন সেই হৃদয়কে যখন আহ্বান করবে, এটি ভগবান শ্রীকৃষ্ণজি সত্য রজ তম বললেন, যখন তার মধ্যে সম্বিত ছিল, সত্য ছিল কম মাত্রায়, রজ আর তম হয়েছিল, যখন সন্ধিনীতে আসলো, যখন তটস্থ অবস্থা হলো, যখন কূটস্থ সন্ধানী হলো তখন তার মধ্যে একটা অ্যাওয়ারনেস জেগে উঠল, একটা ভেতরে যেন প্রদীপ জ্বলে উঠবে, একটু আলতো করে আসতে প্রদীপ জ্বলে উঠবে। কেমনভাবে ধ্যানে দেখবেন, প্রাণায়ামের পর যখন অন্তর্মুখী করবেন চেতনাকে, ক্রমে 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 চেতনাকে আমাদের হৃৎকেন্দ্রে যে অনির্বাপিত বাতি, যেটি দীপশিখা অকম্পিত, ইংরেজিতে বলে আনপার্টার্বড, অকম্পিত দীপশিখা, বা আরো ব্যাখ্যা করে বলেছেন নিবাত নিষ্কম্প দীপশিখা, নিবাত নিষ্কম্প দীপশিখা। উদাহরণ কি না, যেখানে যে দেশে কোনো বাতাস নেই সেই দেশে দীপ জ্বালিয়ে দিলে তার বাতাস তো নেই, তাই সে বাতাসের জন্য যে কম্পন সেই কম্পন হয় না, তাহলে সে দেশে বাতাস নেই তাই নিষ্কম্প তা নয়, এর উপরে যেতে হবে। যে দেশে বাতাস আছে, যেখানে আরও চারদিকে সব আছে, তার মধ্যে থেকেই তৈরি করতে হবে ওই নিবাত নিষ্কম্প দীপশিখা। তাই যখন তার মধ্যে এই সন্ধানের দিকে চলে আসলো, সত্যের দিকে, ট্রুথ, ইন সার্চ অফ ট্রুথ যখন সে আসলো, তখন তার মধ্যে এই সার্চ হতে হতে সে ওই দীপশিখার দিকে এগিয়ে যাবে, খুঁজতে চাইবে কোথায় আছে সেই আলো, কোথায় আছেন তিনি। পতঞ্জলি মহারাজ বলছেন তখন তুমি অন্তরে ধ্যান করো, মনটা যখন স্থিত হয়েছে, মনের মধ্য থেকে যখন এই গ্লানিগুলো চলে গিয়েছে, ভগবানকে তোমার ইষ্টকে তুমি স্মরণ করো। ইষ্ট কি না, তুমি যাকে খুঁজছো তাকে স্মরণ করো, তাকে তুমি মনন করো, তাকে ধ্যান করো, তাকে তুমি ধ্যান কোনোভাবে করো, তুমি তার কথা শুনেছো তাকে ধ্যান করো, তুমি তার কথা আরও বেশি করে জেনেছো তুমি তাকে ধ্যান করো, তুমি তার ভগবানের লীলা কথা জানো তুমি সেখানে ধ্যান করো, তুমি ভগবানের কোনো স্পন্দন হৃদয়ে পেয়েছো তুমি তাকে ধ্যান করো, তুমি কোনো মন্ত্র পেয়েছো তুমি সেই মন্ত্রকে দেখো। বলছেন মন্ত্র শরীর, মন্ত্র শরীর কি না, যে মন্ত্রকে তুমি পেয়েছো সেই মন্ত্র কী ডিপিক্ট করে, হোয়াট ইজ দি ফর্ম অফ দ্যাট মন্ত্র অফ দোজ ওয়ার্ডস, সেই মন্ত্রের আকার কি, তাকে আকার পেয়ে যাবে। মন্ত্রের মধ্যে একটা আকার আছে, মন্ত্রের মধ্যে একটা মূর্তি আছে, মন্ত্রের মধ্যে একটা অবস্থা আছে, মন্ত্র তাকে তুমি ধ্যান করো তুমি তখন তাকে পেয়ে যাবে। বাঁশি কিন্তু আর একবার বাজছে, আরও গভীরে গিয়ে বাজছে, বাঁশি এবার খুব গভীরে বাজছে, সে বাঁশির শব্দ কেউ জানবে না, সে বাঁশির শব্দ সে জানবে যে জানে তাকে, সেই একমাত্র জানবে যে তাকে জানে, যে তাকে মানে, যে তাকে বরণ করেছে, যে তাকে গ্রহণ করেছে, সে হলো লাদিনী শক্তি। বললেন লাদিনী শক্তি কি না, যা আনন্দময়, আনন্দময় যে পঞ্চকোষ তত্ত্ব আমাদের ঋষিগণ দিয়েছেন বেদে, সেই পঞ্চকোষ তত্ত্বের অন্নময় প্রাণময়, এই যে অন্নময় প্রাণময় এটি বাহ্যিক, এটি আমাদের সম্বিত, যখন চেতনা সবেতে বাহ্য চেতনা সেখানে থাকবে, সেখানে আমাদের জীবনযাপন, স্থূল কর্ম, স্থূল জগতের সঙ্গে সম্বিত, জগতের সঙ্গে ইন্টারাকশনস, জগতের সঙ্গে আনা দেনা, দেনা পাওনা ইত্যাদি সবই সেখানে আছে। আবার তার মধ্যে থেকে জগতের বাইরের জিনিসও আছে পঞ্চকোষে। এবার যখন মনের দিকে যাওয়া হবে, মনোময় কোষ, মনোময় কোষে সে তখন এবার মনটি অন্তরে প্রবেশ করতে চাইবে, তাই সে বিজ্ঞানময়ের দিকে আহ্বান করবে, এগিয়ে যেতে চাইবে। মনোময় আর বিজ্ঞানময় মিলে সে তখন সন্ধান করবে, সে আরও সন্ধান করবে আর কোথায় সেই আলো, যে আলো নেবে না আর কোথায় আছে সেই আলো যে আলো কখনো চলে যায় না, আর কোথায় আছে সেই আলো যে আলোকে সবসময় অন্তর ধরে রাখতে পারে, আর কোথায় আছে সেই আলো যে আলো সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, তাকেই তোমার কাছে মেলে ধরবেন সেই আলো, সেই হলো আনন্দময়। ঋষি বলছেন এই হলো আনন্দময় কোষ। লাগিনী শক্তি মহাপ্রভু বললেন আনন্দময় আনন্দ চেতনা, এই আনন্দ চেতনা। তাই বলছেন মাসি তিন ধরনের বেজেছিল, মাসি বাজছে সবার জন্য। গড ইজ কলিং আপন এভরিওয়ান, ভগবান সবাইকে ডাকছেন, ভগবান সবাইকে আহ্বান করছেন। শ্রীরামকৃষ্ণ করলেন না সেই কুবের বারান্দায় এসে সন্ধ্যাবেলায় চিৎকার করে বলছেন ওরা তোরা কী কোথায় আছিস আয়। তখন কেউ আসেনি, কেউ শোনেনি তার কথা, কিন্তু শুনেছে, শুনতে পাওয়ার কথা নয় কিন্তু কানে গেছে, কিন্তু তাদের ভেতরে গেছে। তাই কোথা থেকে তারা এসে গেল, তারা জুটে গেল, তারা তার কাছে চলে আসলো, তারা তার সঙ্গে সঙ্গত করল, তারা তার কাছে গড়ে উঠল, তার কৃপা পেয়ে গেল, তারপর আস্তে আস্তে জগতে তাদের বিকাশ ঘটে গেল। তাই গড ইজ কলিং আপন এভরিবডি। তাই যখন সেই অন্তরে পতঞ্জলি মহারাজ বলছেন এই যে চেতনা, এই চেতনা ক্রমে ধাবিত হয়ে চলেছে অন্তর মাঝে, এই চেতনাকে আমরা যখন বরণ করব, অন্তর মাঝে চেতনাকে যখন আমরা ধারণ করব, সেই চেতনা আমাদেরকে বলে দেবে, সে বলে দেবে যে এখন কি করণীয়, এখন কি হবে তোমার জীবনের দিক, জীবনের দিক কোন দিক হবে, উইচ ডিরেকশন ইংরেজিতে বললে বলা হয় তাকে, হোয়াট ইজ দ্য ভেক্টর অফ ইয়োর লাইফ, তোমার জীবনের ভেক্টর কি হবে, জীবনের কোন চয়েসটি চাই। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন কাকে চাস, কাকে চাস, ইউ আইডেন্টিফাই, হুম ডু ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড, ইউ ওয়ান্ট দ্য গড, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও সেটিকে আইডেন্টিফাই করতে হবে, কাকে চাই সেটিকে আমাদের জানতে হবে। যিনি সাধন পথে যেতে চাইবেন সমাধি মন্দির তার কাছে দরজা খুলে দেবে, সমাধি মন্দির তখন দরজা খুলে দেবে যখন অন্তরে ভগবানের জন্য ভালোবাসা জাগবে, সমাধি মন্দিরে প্রবেশ হবে তখন যখন অন্তর সম্পূর্ণভাবে ভগবানের কাছে নিবেদিত হয়ে যাবে, সমাধি মন্দির তখন তার কাছে উন্মোচিত হবে যখন যিনি সেই আনন্দময় সেই আনন্দ শক্তির কাছে, সেই লাগিনী শক্তির কাছে যিনি নিজেকে সমর্পণ করতে চাইবেন, তিনি নিজে স্বয়ং সেই আনন্দময় আনন্দ শক্তির একটি কণা হয়ে উঠবেন। তাই ঋষি বলছেন তুমি তাকে, আমাদের পতঞ্জলি মহারাজ বললেন যে তুমি এবার এই যে অষ্টাঙ্গ সাধনের মধ্যে ধারণা ধ্যান সমাধি, ধারণা বলছেন তুমি ধারণা করেছো, সেই ধারণাতে তোমার চেতনা সম্বিত তোমার হয়েছে, তুমি ধ্যানে গেছো, ধ্যানে তুমি সন্ধান করছো, অন্তর মাঝে সন্ধান করছো। মহাপ্রভু শিখিয়ে দিলেন এই সন্ধান যখন অন্তরে আরও প্রবল হয়ে উঠবে, যখন এই সন্ধানটি জীবনের একটা অঙ্গ হয়ে উঠবে, জীবনের মধ্যে একটা ইনসেপারেবল পার্ট অফ ইয়োর লিভিং হয়ে উঠবে, তখন তুমি এই সন্ধান থেকে তুমি চলে যাবে, তুমি সেই কৈবল্যে চলে যাবে। কৈবল্য কি না, অনলি গড, কেবলই ভগবান, শুধুমাত্রই ভগবান, নো আদার থিং দ্যান গড, কৈবল ভগবান, সেই হলো কৈবল্য। তখন সেই কৈবল্য সেই হলো সমাধি। সমাধি কি না, সমাধি হলো ভগবানের সঙ্গে সংযোগ, ভগবানের সঙ্গে যোগ। যারা ভগবানের কাছে এসেছেন নানা সময়ে, আমাদের যা উদাহরণগুলি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের যে জগতে বিচরণ, সেখানে একজনই মাত্র ভগবানকে আঁকড়ে ধরেছিলেন বরাবর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, তিনি হলেন একান্ত কর্মী, প্রবল কর্মী, ভীষণভাবে কর্মী, এবং কর্মটাই তার সাধনের উপলক্ষ, কর্মই তার সাধনের প্রধান বাহন, এবং ভগবানই তাকে কর্মের মধ্যে বিপুলভাবে কর্মের মধ্যে রাখলেন, তিনি হলেন অর্জুন। আর শ্রীরামচন্দ্র যখন আবির্ভূত হলেন তখন তার যে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে উঠলেন, সবচেয়ে কাছের হয়ে উঠলেন, তিনিও সেই প্রবল কর্মের মধ্যে প্রবেশ করলেন। তার তার গুরু তার 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 ভগবানকে তিনি সেবা করলেন, সমগ্র জীবন দান করে হনুমানজি সেই কর্ম করলেন, এই কর্মের মধ্যে ডুবে গেলেন অর্জুন, কর্মের মধ্যে ডুবে গেলেন হনুমান। কি কর্ম না, দ্য ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন বাই গড, উভয়ই দ্য ওয়ার্ক অ্যাসাইন বাই গড, যে কর্মে তিনি ভগবানের সেবা করবেন বলে জেনেছেন, ভেবেছেন, বুঝেছেন, সেই কর্মেই তার আনন্দ। তার লাদিনী শক্তি শুধু বসে বসে আনন্দ অনুভব করা তার নয়, বিপুল কর্মের মধ্যে গিয়ে ভগবানের কর্মকে লালন করে পালন করে তিনি সেই আনন্দ শক্তিকে প্রাপ্ত হয়েছেন। এই আনন্দ শক্তি যখন অন্তর মাঝে প্রবেশ করে সেই হলো সমাধি। সমাধিতে শুধু বসে ধ্যান করতে হবে তা নয়, সমাধি নানা ধরনের আছে, চলমান সমাধির উদাহরণ রয়েছে। সমাধি অথচ সমাধি অবস্থা অথচ তিনি সচল, শ্রী অরবিন্দ তার বিপুল এক্সাম্পল। একজন একেবারে আধুনিক কালের প্রারম্ভে একটা বিরাট উদাহরণ সমাধি, কিন্তু সমাধিতেই তিনি সচল রয়েছেন, সমাধির মধ্যেই তিনি তিনি পাইচারি করছেন সেই পণ্ডিচেরির এইখানটা এই পাশটায় তিনি সমাধিবান হয়ে আছেন, সম্পূর্ণভাবে ভগবানের মধ্যে ডুবে আছেন, সম্পূর্ণভাবে সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতনের মধ্যে ডুবে আছেন। সমাধিতে ভগবানের সঙ্গে একাত্মতা, সমাধি স্থিত নয়, সমাধি স্থিত সমাধি গতিময়, সমাধি স্থিত সমাধি গতিময়, সমাধি কোনো ওয়ার্কবিহীন নয়, সমাধি আবার কর্মের মধ্যে কর্মযোগ্যে প্রবেশ করা, নিষ্কাম কর্ম, ভগবানই নিবেদিত কর্ম, যজ্ঞ কর্ম, যেটি যজ্ঞ নয় কিন্তু কর্ম অথচ যজ্ঞ কর্ম, এটি কর্মযোগ, সেই কর্মযোগ ভগবান নিবেদিত সমাধিতে, সেই কর্মযোগ, সেখানে সমাধি এবং উত্থান যেন একের সঙ্গে একই যুক্ত হয়ে আছে, স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন, অর্জুনকে আমার কোনো কাজ নেই, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, কিন্তু আমি সর্বদাই কর্মে রক্ত, অ্যান্ড বাট আই অ্যাম অলওয়েজ ইনভলভ ইন দ্য ওয়ার্ক, আমার কোনো কাজ নেই কিন্তু আমি সবসময় কর্মের মধ্যে আছি। তিনি সবসময় জগতের মধ্যে যেন নিজেকে অ্যাবজর্ব করে দিয়েছেন। আর যিনি সাধক কর্মী তিনি ভগবানকে বরণ করে সবসময় তিনি সমাধি মার্গেই থাকতে পারেন। ভগবানকে বরণ করতে হবে বিশুদ্ধ মনে, বিশুদ্ধ প্রাণে, বিশুদ্ধ অভিপ্রায়ে। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, যিনি পথে আসতে চাইছেন তার তার সহযোগ আসুক। হে প্রভু আমরা এখন বেদমন্ত্র পাঠ করব, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মী মনসি প্রতিষ্ঠিতা, মনোমি বাচি প্রতিষ্ঠিতা,
ওম বাগ্মী মনসি
প্রতিষ্ঠিতামি আবি মে দি
নিষ্ঠা
তুত মে মা পহিহ
অনেন রাত্রামে
রীতং বলিষ্যামি সত্যং বলিষ্যামি তৎমাবতু তদ্বক্তারামবতু
তৎমাবতু
অবতু মাবতু বক্তারাম
অবতু
বক্তারাম
ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
শ্রোত্রমাথ বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি
সর্বং
ব্রহ্ম নিরাকুরিয়াত্মাম ব্রহ্ম নিরাকরোত্
মাহং ব্রহ্ম
নিরকর্ণমস্তু নিরকর্ণমেয়স্তু
নিরকর্ণমস্তু
ধর্মস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু
ধর্মস্তে মোহিনন্তু
ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে
ওম পূর্ণমাদায় পূর্ণমিদম পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে
শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
ওম শৌনো ভবতু শৌনো ভুনক্তু
ওম শৌনো ভবতু শৌনো ভুনক্তু
সহ বীর্যং করবাবহৈ
সহ বীর্যং করবাবহৈ
তেজসীনধীতমস্তু মা বিদ্বিষাবহৈ
তেজসীনধীতমস্তু মা বিদ্বিষাবহৈ
শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি
ওম শান্তি নমিত্রাহ শং গুরু নহ শং নো ভবতি আরিও মহা
ওম শং নমিত্রাহ শং গুরু নহ শং নো ভবতি আরিও মহা
শং নো ইন্দ্রাহ বৃহস্পতিহ শং নো বিষ্ণু রুদ্রমহ
বৃহস্পতি
নমঃতে বায়ু
নম ব্রহ্মণে
নম প্রত্যক্ষ ব্রহ্মসি স্বামী বাবৃতাক্ষং ব্রহ্ম বলি স্বামী
হৃতাং
বলি স্বামী সত্যাং বলি স্বামী তৎমামবতু তদ্ভক্তারামবতু
তৎমামবতু
তদ্ভক্তারামবতু ভক্তারা
অবতু
ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
ওম ভদ্রং কর্ণে বিষ্ণুং দেবাং
ওম ভদ্রং কর্ণে বিষ্ণুং দেবাং
শবীয়ত্র
ভদ্রম পুষ্টিমাণিত্র
স্থিরঙ্গী তুষ্টুমাংশনু
স্থিরঙ্গী
আয়ু শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
আমরা এখন দু মিনিট ধ্যান করবো সবাই মিলে Now 2 minutes of meditation, shall I mile collectively, 2 minutes dhyan. জয় মা, জয় মা, জয় মা। আমরা আজ এখানে শেষ করছি, আবার আমরা মিলিত হব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30 আগামী রবিবার বিকেল 5:30। সবাই ভালো থাকবেন, উইশ অল অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট। Thank you.